মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল ইতিকাফে নিয়ত করে নিন, কেননা যতক্ষণ মসজিদে থাকবেন নফল ইতিকাফে সব অর্জিত হতে থাকবে। সাধারণভাবে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ হয়ে যাবে, ইতিকাফে নিয়ত শুধুমাত্র খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য যেন না হয়, বরং এর উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে। ফতোয়া সামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফে নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ তাআলা জিকির করুন, অতঃপর যা ইচ্ছা অর্থাৎ আপনি খাওয়া দাওয়া বা ঘুমাতে পারবেন। মদিনার সরদার নবীদের সরদার হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের আমার উপর দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সব অর্জনের জন্য প্রথমে কিছু কিছু ভালো নিয়ত আমরা করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আসলে আমরা নিয়ত করে নেই, দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজানু হয়ে বসব। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনোতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। আজকের ইজতিমা থেকে আমাদের যত নেকি অর্জিত হবে তা আমরা প্রত্যেক মুসলমান নর নারীর প্রতি ইসালে সওয়াব করব। বয়ানের পরে ইজতিমার পর নিজেই আগে এসে সালাম ও মুসাফা এবং ইনফিরাদি কোশিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন এবং নামাজ আদায়ে দুনিয়া ও আখিরাতে মহান বরকত নিয়ামতের ওয়াদাও করেছেন। আমাদের বুজুর্গানে দিনরাত যখন নামাজ আদায় করতেন তখন দুনিয়াবি চিন্তা এবং নিজের আশপাশ সম্পর্কে একেবারে বেখবর হয়ে যেতেন। জাহিরি ও বাতিনি আদব সহকারে বিশ্ব জগতের প্রতিপালকের দরবারে উপস্থিত হতেন। আসুন আল্লাহ তাআলার ওই নেককার বান্দাদের নামাজের অবস্থা সম্পর্কে আজকে আমরা কিছু শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যে সাধনা ও ইবাদতের আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুজন আশিকের ঘটনা এভাবে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক গাজওয়ায় গেলাম, অর্থাৎ জিহাদে গেলাম। ফিরে আসার সময় আমরা পাহাড়ি এলাকা দিয়ে আসছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানেই অবস্থান করার নির্দেশ দিলেন। সকল সাহাবা কিরাম আলাইহিমুর রিদওয়ান আরামের জন্য সেখানে অবস্থান নিলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশারা করলেন, আজ রাতে তোমাদের মধ্য হতে কে পাহারা দিবে? একজন মুহাজির ও একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সেই সৌভাগ্য আমরা অর্জন করতে চাই, আমাদেরকে কবুল করে নিন। অতঃপর সেই দুইজন অনুমতি পেয়ে পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং প্রস্তুত হয়ে গেলেন। উভয়ে পরামর্শ করলেন এবং আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এরূপ করব যে অর্ধেক রাত পর্যন্ত একজন পাহারা দিব এবং অন্যজন ঘুমিয়ে যাবে, অতঃপর অবশিষ্ট রাত অপরজন পাহারা দেব এবং অন্যজন ঘুমিয়ে থাকবে। সুতরাং আপনি বিশ্রাম করুন, আমি পাহারা দেই। অতএব মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিতে লাগলেন এবং আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আরম্ভ করলেন এবং সূরা কাহফ তিলাওয়াত করতে লাগলেন। শত্রুপক্ষের এক লোক এলো এবং সে পাহাড়ের চূড়ায় চড়ে দেখলো কেউ একজন নামাজ আদায় করছে। সে তার ধনুকে তীর বসিয়ে সেই সাহাবীকে লক্ষ্য করে ছুড়ে দিল। তীরটি তার শরীরে এসে বিদ্ধ হলো, অথচ তিনি কোনরূপ নাড়াচাড়া করলেন না এবং নামাজে লিপ্ত রইলেন। সে হতভাগা পুনরায় তীর ছুড়ল, সেটিও তার শরীর ছেদ করল, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও নামাজ ভঙ্গ করলেন না। অতঃপর সে তৃতীয়বার তীর মারল, সেটিও সোজা এবং তার শরীরকে ক্ষতবিক্ষত করে মুবারক শরীর ভেদ করল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু সিজদা সম্পন্ন করলেন এবং নামাজ পূর্ণ করার পর তার সঙ্গীকে জাগালেন। ওই কাফির যখন দেখল এখানে তিনি একা নন, বরং তার সঙ্গে আরো অনেকে নিকটে রয়েছে, তখন সে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে গেল। মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীর এই অবস্থা দেখে দ্রুত তার শরীর থেকে তীরগুলো বের করে নিয়ে বললেন, শত্রু যখন আপনাকে হামলা করল তখন আপনি আমাকে জাগিয়ে দিলেন না কেন? উত্তরে তিনি বললেন, অর্থাৎ ওই নামাজ এবং কোরআনের আশিক সেই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নামাজে একটি সূরা আরম্ভ করেছিলাম আর আমার মন এটা সায় দেয়নি যে সূরাটি অর্ধেক রেখে নামাজ ভঙ্গ করে দেই। আল্লাহ তাআলার কসম, আমাকে যদি প্রিয় নবী রসুল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি পাহারা জিম্মাদারি না দিতেন, তবে আমি নিজেই নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিতাম, কিন্তু সূরাটি অবশ্যই শেষ করতাম। যেহেতু আমাকে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন, তাই আমার উপর দায়িত্ব হয়ে যায় যে সেই নির্দেশ সুন্দরভাবে পূর্ণ করার। আমি যখন দেখলাম যে আমি খুবই ক্ষতবিক্ষত হয়ে গেছি, তখন সেই দায়িত্ববোধের কারণে আমি নামাজ সংক্ষিপ্ত করে নিলাম এবং আপনাকে জাগিয়ে দিলাম যাতে শত্রুরা আর হামলা করতে না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উৎসর্গিত হয়ে যান সেই পবিত্র ব্যক্তিদের নামাজ ও কোরআনের প্রতি কিরূপ ভালোবাসা ও আগ্রহ ছিল, প্রাণে তোয়াক্কা না করেই নামাজে লিপ্ত ছিলেন। এবং অপরদিকে আজকে আমাদের এই অবস্থা, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথমত আমরা নামাজ পড়ি না, এবং যদি পড়িও নেই তবে আমাদের নামাজ পরিবার পরিজন বা ব্যবসা বাণিজ্যের চিন্তায় এমন ভাবে ভরে থাকে যে খুব দ্রুততার সাথে নামাজ আমরা আদায় করে নেই, যেন মাথা থেকে বোঝা নামানো হলো এমন ভাবে আমরা নামাজ পড়ি। মনে রাখবেন, দ্রুত গতিতে নামাজ পড়ার কারণে সাধারণত নামাজির এমন ভুলও হয়ে যায় যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়ার সময় রুকু এবং সিজদা সম্পূর্ণভাবে আদায় করত না। তাকে বললেন, তুমি যে নামাজ পড়েছ যদি এই নামাজের অবস্থায় ইন্তিকাল করো, তবে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর তোমার মৃত্যু হবে না। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় কথা! অপর এক বর্ণনায় এটাও রয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কখন থেকে এভাবে নামাজ আদায় করছো? সে বলল, 40 বছর পর্যন্ত। তখন তিনি বললেন, তুমি 40 বছর পর্যন্ত নামাজই পড়নি এবং এই অবস্থায় তোমার মৃত্যু যদি এসে যায়, দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মৃত্যুবরণ করবে না। আমরা নামাজ আদায় করি, নামাজকে কিভাবে আমরা আদায় করব তা আমাদের জন্য শিক্ষা প্রয়োজন, জানা প্রয়োজন। নামাজকে আমরা কিভাবে আদায় করব, আমাদের বুজুর্গানের দিন সঠিকভাবে নামাজ আদায় করতেন, তারা একাগ্রচিত্তে তারা ধ্যান ধারণা নামাজের মধ্যে রাখতেন। আসুন এই ব্যাপারে আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে আসেন। এক ব্যক্তি আসলো এবং সে নামাজ আদায় করলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তাকে সালাম করলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালামের উত্তর তো দিলেন এবং ইরশাদ করলেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ সঠিকভাবে পড়নি। সুতরাং সে গেল এবং সেভাবেই আবার নামাজ পড়ল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তাকে সালাম করল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালামের উত্তর দিলেন এবং ইরশাদ করলেন, যাও গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। এমনি ভাবে তিনবার হলো। তখন সে ব্যক্তি আরজ করল, ওই পবিত্র সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমি এভাবে নামাজ পড়তে জানি, আপনি আমাকে শিখিয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলো, অতঃপর এতটুকু কোরআন পাঠ করো যতটুকু সহজেই পড়তে পারো, অতঃপর প্রশান্তভাবে রুকু করো, অতঃপর রুকু থেকে মাথা উত্তোলন করে সোজা হয়ে দাঁড়াও, অতঃপর প্রশান্তভাবে সিজদা করো, এরপর মাথা উত্তোলন করে প্রশান্তভাবে বসে যাও এবং পুরো নামাজ এভাবেই পূর্ণ করো। এই হাদিসে পাক থেকে জানা গেল, ওয়াজিব বর্জন করার কারণে নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব। মনে রাখবেন, ভুলে ওয়াজিব বর্জন হয়ে গেলে সাউসিজদা ওয়াজিব এবং ইচ্ছাকৃতভাবে বর্জন করাতে নামাজ পুনরায় আদায় করে দেয়া ওয়াজিব। তাছাড়া এটাও আমরা জানতে পারলাম, নামাজের তাআদিলে আরকান অর্থাৎ রুকুন সমূহ প্রশান্তভাবে আদায় করা ওয়াজিব, কেননা সে বৃদ্ধ দ্রুততার সহিত নামাজ আদায় করেছিল, তাই নামাজ পুনরায় তাকে পড়তে বলা হয়েছিল। অর্থাৎ প্রতিবার সে নামাজ পড়ে আসত, সালাম আরজ করত এবং ফিরিয়ে দেয়া হতো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে পাকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম, নামাজ ধীরে ধীরে খুবই প্রশান্ত ও একাগ্র চিত্রে আদায় করা উচিত। হাদিসে পাকে যা ইরশাদ করা হয়েছে যে প্রশান্ত মনে রুকু করো, অতঃপর রুকু থেকে মাথা উত্তোলন করো, উত্তোলন করে সোজা হয়ে দাঁড়াও, অতঃপর প্রশান্ত মনে সিজদা করো, অতঃপর উত্তোলন হয়ে প্রশান্ত হয়ে বসে যাও, এরই নাম হচ্ছে তাআদিলে আরকান। সদর শরিয়া বদর তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরিয়তে বলেন, তাআদিলে আরকান অর্থাৎ রুকু ও সিজদা, কামা ও জলসা কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। আর কামা বলা হয় রুকু থেকে দাঁড়ানোকে এবং জলসা বলা হয় দুই সিজদার মাঝখানে বসাকে। তাআদিলে আরকান ভুলে গেলে তবে সাহু সিজদা করা ওয়াজিব। তবে অযু ও গোসলের বিশুদ্ধ পদ্ধতির পাশাপাশি নামাজের ওয়াজিব, মাকরু, নামাজ ভঙ্গকারী বিষয় এবং অন্যান্য প্রয়োজনীয় মাসালা জ্ঞান থাকা উচিত, যেন আমাদের নামাজ নষ্ট ও বাতিল না হয়ে যায়। কেননা প্রত্যেক বিবেকবান ও নাবালক সাবালক মুসলমানের উপর যেমনি ভাবে নামাজ আদায় করা ফরজ, অনুরূপ ভাবে অবস্থা অনুসারে নামাজের মাসআলা শিখা ফরজ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে নামাজ আদায় করি, আমরা একটু চিন্তা করি যে আমরা নামাজ কিভাবে আদায় করি, আমরা কি নামাজের হুকুম আহকাম মেনে তারপর কি নামাজ আদায় করি কিনা, ওয়াজিবাত যেগুলো রয়েছে, ওয়াজিব যেগুলো রয়েছে এগুলো আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করি কিনা, নামাজের মধ্যে যে সুন্নত পদ্ধতি রয়েছে ওই সুন্নত অনুযায়ী আমরা নামাজ পড়ি কিনা, আমরা যদি একটু চিন্তা করি, একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা নামাজের আমাদের অবস্থা কি। এমনও অবস্থা আমাদের রয়েছে, অনেক ইসলামী ভাই এমন রয়েছেন যে আমরা নামাজের ওয়াজিব কয়টা তাও জানি না, অনেকে তো এমন রয়েছে নামাজের মধ্যে ফরজ, নামাজের বাইরে শর্ত কয়টা তাও আমরা জানি না। প্রিয় ইসলামী ভাইরা, ইলমে দিন অর্জন করা, নামাজ আদায় করা আমাদের উপরে ফরজ। নামাজের যে আলা মাসাইল রয়েছে তা আমাদের জন্য জানা ফরজ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল শাইখা তরিকাত আমিরা আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়া মুসলমানদের কল্যাণ কামনার প্রেরণায় নামাজের মাসআলা সম্পর্কে 338 পৃষ্ঠা সম্বলিত খুবই সহজ একটি কিতাব নামাজের আহকাম নামে সংকলন করেছেন। এই কিতাবটি আসলে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত 12টি রিসালার সমষ্টি, যা নিঃসন্দেহে উম্মতে মুসলিমের জন্য একটি মহান উপহার। এতে ওযু ও গোসলের পদ্ধতি থেকে শুরু করে নামাজের পদ্ধতি, এর ফজিলত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মাকরুহ এবং ভঙ্গকারী বিষয়াবলীর আলোচনা করা হয়েছে। এছাড়াও কাজান নামাজের পদ্ধতি, আজান এবং আজানের উত্তরের বাক্যাবলী ও ফজিলত, সফরের নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, নামাজের পদ্ধতি এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলাও বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে এই কিতাব প্রতিটি ঘরের জন্য প্রয়োজন। সুতরাং ইসলামী ভাইদের উচিত মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি উপযুক্ত মূল্যে সংগ্রহ করে নিজে অধ্যয়ন করবেন তো করবেন, বরং নিজের পরিবার এবং অন্যান্যদেরকেও অধ্যয়ন করার উৎসাহ প্রদান করুন। ইসলামী বন্ধের জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া এর কিতাব ইসলামী বন্ধের নামাজ খুবই অসাধারণ একটি কিতাব। এটি ইসলামী বন্ধের জন্য পাঠ করা খুবই জরুরি। মনে রাখবেন, যাদের আশেপাশে, যাদের বাড়ির আশেপাশে কোন মাকতাবাতুল মদিনার স্টল নেই বা মাকতাবাতুল মদিনা নেই, তারা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে নামাজের আহকাম এবং ইসলামী বন্ধের নামাজ ডাউনলোড করে আপনারা পিডিএফ ভাবে পড়তে পারেন, অথবা নিজেরা প্রিন্ট আউট করে ঘরে রাখতে পারেন। আফসোস, বর্তমানে দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য তো অনেক কষ্ট করা হয় এবং এর জন্য সময় এবং সম্পদের বড় বড় কুরবানিও দেওয়া হয়, কিন্তু নামাজ, যা কিনা দিনের স্তম্ভ, এর মাসালা শিখার জন্য কোনো চেষ্টাই করা হয় না। খুব আশঙ্কা রয়েছে যে ইলমে দিন থেকে বঞ্চিত এবং তাড়াতাড়ি করার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা জানিও না আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিনগণের নামাজের প্রতি মন লেগেই থাকতো। তারা মন লাগানো অবস্থায় থাকতেন, তারা নামাজের সকল প্রকার আদবের প্রতি খেয়াল রাখতেন। শুধু ফরজ নয়, বরঞ্চ নফল নামাজও প্রশান্ত ভাবে একাগ্র চিত্তে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য খুজুর সাথে আদায় করতেন। আসুন, উৎসাহ গ্রহণার্থে এ প্রসঙ্গে বুজুর্গানের দিনদের কিছু ঘটনা আমরা শ্রবণ করি। যে বুজুর্গানের দিন তারা যে নামাজ আদায় করতেন, তাদের নামাজ আদায় করার ধরন কেমন ছিল, তারা যে নামাজ আদায় করতেন, তারা কিভাবে নামাজ আদায় করতেন, তারা যে নামাজ আদায় করতেন, কোন পদ্ধতিতে নামাজ আদায় করতেন, আসুন আমরা শ্রবণ করি। হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন চিশতি নিজামী ফখরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি কয়েক বছর আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাই রহমাতুল হান্নান এর ফতোয়া লিখার খিদমত অর্জিত হয়েছিল, যার তিনি বলেন, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি সারা জীবন আবশ্যিকভাবে জামাত সহকারে নামাজ পড়েন এবং যেমনই গরম হোক না কেন সর্বদা পাগড়ি এবং আসকান, আসকান বলা হয় জামার উপর পরিধান করার এক বিশেষ পোশাক, এটি সহকারে তিনি নামাজ আদায় করতেন। বিশেষ করে ফরজ নামাজ, ফরজ নামাজ শুধু টুপি এবং জামা পরিধান করে কখনই আদায় করেননি। তিনি আরো বলেন, আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেরূপ সাবধানে নামাজ আদায় করতেন, আজকাল এই বিষয়টি তেরুম ভাবে দেখা যায় না। তিনি বলেন, সর্বদা আমার দুই রাকাতের সমান তার এক রাকাত হতো এবং অন্যান্য লোকেরা আমার চার রাকাতে কমপক্ষে 6 বা 8 রাকাত নামাজ আদায় করে নিত। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি যে তিনি আদায় করতেন 4 রাকাত আর অন্যান্য লোক আদায় করতেন 8 রাকাত বা 6 রাকাত, আর ওই অবস্থায় আল্লাহ হযরতের আদায় হতো মাত্র 2 রাকাত। তিনি কেমন ধীরে সুস্থে নামাজ আদায় করতেন। আর এই ঘটনা থেকে আমরা জানতেও পারলাম যে নামাজের জন্য বিশেষ পোশাক ব্যবহার করা দরকার। বুজুর্গানের দিন তারা নামাজ আদায় করার জন্য বিশেষভাবে পোশাক রেখে দিতেন নামাজ আদায় করার জন্য। আসুন আমরা আরো একটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদনা আবুল আহওয়াস রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদনা মনসুর বিন মুতামির রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর প্রতিবেশী তার পিতাকে জিজ্ঞাসা করলো, আব্বাজান, হযরত সাইয়েদনা মনসুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ঘরের ছাদে একটি গাছের ডাল ছিল, তা কোথায় গেল? তিনি বলেন, বৎস, তা গাছের নয়, বরং স্বয়ং হযরত সাইয়েদুনা মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন, যিনি রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তার সম্পর্কে হযরত সাইয়েদুনা আলা বিন সালিম আব্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা মনসুর বিন মুতামির রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছাদে নামাজ পড়তেন। যখন তার ইন্তিকাল হয়ে গেল তখন একটি শিশু তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, অমুক ছাদে একটি খেজুরের ডাল ছিল, তা দেখা যাচ্ছে না কেন? মা বলল, বৎস, তা কোনো খেজুরের ডাল ছিল না, বরং হযরত সাইয়েদুনা মনসুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন, যিনি ইবাদত করতেন এবং এখন তিনি ইন্তেকাল হয়ে গেছেন। প্রিয় ইসলাম বেরা, তাদের অবস্থা কি? তারা কিয়াম করে, তারা নামাজ এমন ভাবে এত বেশি নামাজ আদায় করতেন যে অন্যান্য বাড়ির আশেপাশে বাচ্চা যারা ছিল তারাও বুঝতে পারতো না। তারা মনে করতো হয়তো এখানে কোনো গাছ ছিল, কিন্তু আসলে না, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন তারা নামাজ আদায় করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও এমন ভাবে নামাজ আদায় করা উচিত, বুজুর্গানে দিন যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে আমাদের অনুসরণ করা উচিত, নামাজ আদায় করা উচিত। আসুন আমরা আরো একটি ঘটনা শ্রবণ করে নেই। হযরতে সাইয়েদুনা হাতিম আসম রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার হযরতে আসিম বিন ইউসুফ মুহাদ্দিস রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাক্ষাতের জন্য তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরত আসিম বিন ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, হে হাতিম, আপনি কি নামাজ উত্তমভাবে আদায় করবেন, উত্তমভাবে আদায় করেন? তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, জি হ্যাঁ। হযরতে আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি বলুন যে আপনি কিভাবে নামাজ আদায় করেন? তখন হযরত হাতিম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যখন নামাজের সময় সন্নিকটে আসে তখন আমি পরিপূর্ণভাবে ওযু করি, অতঃপর নামাজের সময় হলে জায়নামাজে পা রাখি, তখন এভাবে দাঁড়াই যে আমার শরীরের প্রত্যেকটি জোড়া নির্দিষ্ট স্থানে থাকে, অতঃপর আমি মনে মনে এরূপ কল্পনা করি যে খানায় কাবা আমার উভয় ভ্রুর মাঝখানে এবং মাকামে ইব্রাহিম আমার বুকের সামনে, অতঃপর আমি আমার অন্তরে এটা বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা আমার প্রকাশ্য অবস্থা এবং আমার অন্তরে লুকায়িত সকল অবস্থা বলে জানেন। এভাবে দাঁড়াই যে যেন পুল সিরাতে আমার পা এবং জান্নাত আমার ডান পাশে এবং জাহান্নাম আমার বাম পাশে আর মালাকুল মত আমার পিছনে, এবং যেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। তাকবীরে তাহরিমা খুবই একনিষ্ঠতার সহিত বলি, অতঃপর খুবই চিন্তা ভাবনা করে কিরাত পাঠ করি, অতঃপর খুবই নম্রতা সহকারে রুকু এবং কেঁদে কেঁদে বিনয়ের সহিত সিজদা করি, অতঃপর এভাবে সম্পূর্ণ নামাজ খুবই বিনয় ও নম্রতা সহিত আদায় করি। একথা শুনে হযরত আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে হাতিম আসম রহমতুল্লাহ তাআলা আলাইহি, আসলে কি আপনি সর্বদা এবং প্রতি ওয়াক্তে এভাবে নামাজ পড়েন? তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি জবাব দিলেন একটু আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ, 30 বছর যাবত আমি সর্বদা প্রতি ওয়াক্তে এভাবেই নামাজ আদায় করি। প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানের দিন তাদের নামাজের পদ্ধতি কেমন ছিল, তারা কত একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করতেন, আর আমরা কিভাবে নামাজ আদায় করি? বুজুর্গানের দিন তারা ধীরে সুস্থে নামাজ আদায় করেন, আর আজকে আমাদের এমন অবস্থা, আমরা মসজিদে আসি ঠিক কিন্তু যাব কখন, কত তাড়াতাড়ি বের হব এর চিন্তা থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রতিটি রুকন ওয়াজিব ফরজ সুন্নত মুস্তাহাব এগুলো ভালোভাবে আদায় করি, ধীরে সুস্থে নামাজ আদায় করি। খলিফায় আলা হযরত মাওলানা সৈয়দ আইয়ুব আলী রাজভি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা হলো, একবার জোহরের নামাজের পর আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে ওয়াজিফা পাঠ করছিলেন, তখন এক অপরিচিত লোক সামনে এসে নিয়ত বাঁধল। যখন রুকু করল তখন ঘাড় উঠিয়ে সিজদার স্থানে তাকাচ্ছিল। নামাজ শেষ হওয়ার পর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে রুকু অবস্থায় এভাবে ঘাড় উঠিয়ে রেখেছেন কেন? সে আরজ করলো, সিজদার স্থানের দিকে তাকাছিলাম, অতঃপর ওই ব্যক্তি বলল যে সর্ব অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি থাকা চাই। অতঃপর আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি থাকবে এবং রুকু অবস্থায় পায়ের আঙ্গুলের দিকে, আর রুকু থেকে দণ্ডায়মান হওয়া অবস্থায় বুকের দিকে, এবং সিজদা অবস্থায় নাকের দিকে, এবং কাদা অর্থাৎ আত্তাহিয়াত পড়ার পাঠ করা অবস্থায় নিজের দৃষ্টি কোলের উপর রাখা উচিত। তাছাড়া সালাম ফেরানোর সময় কাতিবিন অর্থাৎ আমল লিপিবদ্ধকারী ফেরেশতা এর কল্পনা করে নিজের কাজের উপর দৃষ্টি হওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকা উচিত। মনে রাখবেন, নামাজে এদিক সেদিক তাকানোতে মনোযোগ বিঘ্নিত হয় এবং নামাজ মন নামাজের প্রতি, নামাজের পরিবর্তে অন্যান্য বিষয়ের প্রতি লিপ্ত হয়ে যায়। সম্ভবত এই কারণেই নামাজ পড়ার পরও আমরা নামাজের স্বাদ অনুভব তো করি না, বরং মনের মাঝে আগ্রহ সৃষ্টি হয় না। বাস্তবে কি, আমরা যদি লক্ষ্য করি আমরা নামাজ কিভাবে আদায় করছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আজকে ইবাদতের প্রতি, আজকে নামাজের প্রতি আমাদের মন কেন লাগছে না। কারণ এর রুকুন গুলো আমরা সঠিকভাবে আদায় করছি না। আমরা হয়তো অনেকে জানি না বা অনেকে জেনে অন্য খেয়ালে থেকে আমরা নামাজ গুলো আমরা তাড়াতাড়ি আদায় করে নেই, আর এই কারণে দেখা যায় যে আমাদের নামাজ সঠিকভাবে আদায় করা অনেক সময় হয় না, বা নামাজ আদায় করছি নামাজের মধ্যে যে তৃপ্তি পাওয়া উচিত, যে স্বাদ আমাদের পাওয়া উচিত, ওই স্বাদ আমরা নামাজের মধ্যে পাই না। প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানের দিন, আমাদের তো আজকে এমন অবস্থা, একটু অসুস্থ হয়ে গেলাম, মাথা ব্যথা, নামাজ ছেড়ে দেই, আমাদের কোমর ব্যথা, নামাজ ছেড়ে দেই, একটু জ্বর আসলো, নামাজকে তরক করে দেই না। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ আমাদের উপর ফরজ, নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। বুজুর্গানের দিনও নামাজ আদায় করতেন, আমরাও নামাজ আদায় করি। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, তারা যত অসুস্থ থাকতো তারা নামাজকে ছেড়ে দিতেন না, তারা নামাজকে আদায় করতেন, কিন্তু আমরা একটু অসুস্থতার কারণে নামাজ ছেড়ে দেই। আসুন বুজুর্গানের দিন অসুস্থতা নিয়ে কিভাবে নামাজ আদায় করতেন সে ব্যাপারে শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাকে হযরত সাইয়েদুনা তালহা বিন মাসরাফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সম্পর্কে তার প্রতিবেশী বলল যে তিনি অসুস্থ, আমরা তাকে দেখতে গেলাম। এখন তখন হযরত সাইয়েদুনা জুবাইদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে বলল, উঠুন, নামাজ আদায় করে নিন, আমি জানি যে আপনি নামাজকে ভালোবাসেন। এ কথা শুনে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। শাইখে তরিকাত আমিরুল সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আফতার কাদেরী রাজীবি জিয়াই দামাত বরকতুল্লাহ আলিয়া একবার খুবই অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে অপারেশন করার সিদ্ধান্ত হলো। সুতরাং 21 ডিসেম্বর 2002 সালে একটি হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার সাহেব দুপুর বা সন্ধ্যায় অপারেশনের জন্য সময় নির্ধারণ করতে চাইলেন। তখন আমির আল সুন্নাহ দামাত বরকতুল্লাহ আলিয়া বললেন যে আমি চাই যে আমার যেন কোনো নামাজ বেহুশ অবস্থায় কাজা না হয়। সুতরাং ঈশার নামাজের পর সময় নির্ধারণ করা হলো। অপারেশনের পূর্বে উভয় হাত টেবিলের পাশে বেঁধে দেওয়া হলো এবং পরে যখনই খোলা হলো, তিনি দামাত বরকতুল্লাহ আলিয়া দ্রুতই নামাজের কিয়ামের মতো হাত বেঁধে নিলেন। তখনও অর্ধ বেহুশ অবস্থা ছিল। ব্যথায় চিৎকার করার পরিবর্তে মুখে জিকির ও দুরুদ এবং মুনাজাত শুরু হয়ে গেল। হঠাৎ তিনি দামাত বরকতুল্লাহ আলিয়া জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজের সময় কি হয়ে গেছে? যদি হয়ে যায় তবে আমাকে পবিত্র করে দিন, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমি ফজরের নামাজ আদায় করব। তখন তাকে বলা হলো যে ফজরেরও এখন অনেক সময় বাকি আছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম বুজুর্গানের দিন অসুস্থ অবস্থায় মুমূর্ষু অবস্থায় তারা নামাজকে ছেড়ে দিতেন না, নামাজকে কাজা করতেন না। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা অল্পতে নামাজ ছেড়ে দেই, জামাত ছেড়ে দেই, আমাদেরকে এমন কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে পাকের বিভিন্ন স্থানে শুধু নামাজের আদেশ দেওয়া হয়নি, বরং নামাজ আদায়ের সওয়াব ও প্রতিদানের উল্লেখ করে এর উৎসাহ প্রদান করা হয়েছে। আসুন আমরা জেনে নেই কোরআনে পাকের 6 পারায় সূরা নিসার 162 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যা তর্জমা কানজুল ইমান থেকে এভাবে করা হয়েছে, আর নামাজ প্রতিষ্ঠাকারীগণ, যাকাত প্রদানকারীগণ এবং আল্লাহ ও কিয়ামতের উপর ইমান আনয়নকারীগণ, এমন লোকদেরকে আমি অবিলম্বে বড় সওয়াব দান করব। ইসলামীরা নামাজ আদায় করলে একটা আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদের মানা হবে, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মহান নিয়ামত অর্জন করতে পারবো। আমাদের উচিত যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাত সহকারে আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তাদের জন্য অনেক ক্ষতি রয়েছে। আমাদেরকে ভয় করা উচিত, আল্লাহ তাআলাকে ভয় করে আমাদেরকে নামাজের হিফাজত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামী এই প্রচেষ্টাই করে যাচ্ছে যে মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ যেন নামাজি হয়ে যায়, যেন সুন্নতের আমলদার হয়ে যায়, যেন ইবাদতকারী হয়ে যায়, ইবাদতের প্রতি যেন আগ্রহ বেড়ে যায়। এজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। যেমনটি আপনারা এখানে ইতিকাফের মধ্যে বসে আছেন, ইতিকাফে এজন্য এসেছি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা ইতিকাফে এজন্য এসেছি যে আমরা ইবাদত করব। আমরা ইতিকাফে এজন্য এসেছি যেন আমরা বেশি বেশি ইতিকাফ করতে পারি। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই কাজই করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটি দুটি বিভাগে নয়, বরং মানুষের কল্যাণের জন্য, মানুষের সংশোধনের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। যেমন ইতিকাফ, মাদানী কাফেলা, ফজানের নামাজ কোর্স, এখানে নামাজ শেখানো হয়। তো আপনাদের প্রতি দাওয়াত, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের প্রতিও দাওয়াত রইল, আপনার সুযোগ করে সময় করে মাদানী কাফেলায় সফর করে নিন। আপনার সুযোগ সময় করে যদি সম্ভব হয় মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন আপনার এলাকায় যে মসজিদে দাওয়াত ইসলামী ইতিকাফ হয়ে থাকে ওইখানে অংশগ্রহণ করুন, অথবা যেখানে ইতিকাফ হচ্ছে আপনি অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামীরা আসুন আমরা বয়ানের শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত সম্পর্কে কিছু শ্রবণ করে নেই। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুয়া আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশার করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় ইসলামের আসুন আমরা আজকে জানাজার সম্পর্কে, জানাজার সুন্নত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি বাণী শ্রবণ করি। যখন কোন জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের শাস্তি দিতে লজ্জাবোধ করেন যারা তার জানাজা নিয়ে চলে, যারা এর পেছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করে। মুমিন বান্দার মৃত্যুর পর সর্বপ্রথম পুরস্কার হলো যে তার জানাজায় অংশগ্রহণকারী সকলকে ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা নিয়ত করে নিই, যদি আমরা যখনই শুনব আমার এলাকায় হোক বা যেখানে হোক যে কেউ মারা গিয়েছে, জানাজার নামাজ আদায় করা হবে, আমাদের যদি কোনো বাধা না থাকে আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জাবাজাল জানাজার সাথে যাওয়ার সময় নিজের পরিণতির কথা ভাবতে থাকুন যে আজকে যেমনি ভাবে তাকে নিয়ে যাচ্ছে তেমনি ভাবে একদিন আমাকেও নিয়ে যাওয়া হবে, যেমনি ভাবে একে কয়েক মন মাটির নিচে দাফন করা হবে ঠিক তেমনি আমাকেও দাফন করা হবে। এভাবে চিন্তা ভাবনা করা ইবাদত ও সওয়াবের কাজ। জানাজার লাশবাহী খাতকে কাঁধে নেওয়া সওয়াবের কাজ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি জানাজার লাশবাহী খাট নিয়ে 40 কদম চলবে তার 40টি কবিরা গুনাহ মিটিয়ে দেয়া হবে। অপর এক হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি জানাজার চার পায়ে কাঁধে নেয় আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী ক্ষমা করে দিবেন। সুন্নত হলো একের পর এক চার পায়া কাঁধে নেওয়া এবং প্রতিবার 10 কদম চলা। পরিপূর্ণ সুন্নত হচ্ছে প্রথমে মাথার ডান পাশের পায়া কাঁধে নেবেন, অতঃপর ডান পায়ের দিকে, অতঃপর বাম পাশে অতঃপর বাম পায়ে, এভাবে 10 কদম করে চলবে। এভাবে 10 কদম করে চললে তবে 40 কদম পূর্ণ হবে। জানাজাকে কাঁধে দেওয়ার সময় জেনে শুনে কষ্ট দিয়ে মানুষকে ধাক্কা দেয়া, যেমন অনেকে বিশেষ ব্যক্তি জানাজা এরূপ করে থাকে, এটা নাজাইজ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। স্বামী তার স্ত্রীর জানাজা কাঁধেও দিতে পারবে এবং কবরেও নামাতে পারবে এবং মুখও দেখতে পারবে। শুধুমাত্র গোসল দেওয়া এবং সরাসরি শরীর স্পর্শ করা নিষেধ রয়েছে। জানাজার সাথে উচ্চ আওয়াজে কালিমায়ে তৈয়ব বা কালিমায়ে শাহাদাত বা হামদ ও নাত ইত্যাদি পাঠ করা জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।